चरणारविंद ओम नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं मुदीरयेत्। परम पूज्यपाद सभापति महाराज, हम लोग का शिक्षा गुरु बचवाना सिंह के चरणचार में हम लोग निवास करता हूँ और वो भाग है आज शुभ दिन उत्थान एकादशी दामोदर उत्थान, हमारा परमारब्ध श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति नहीं तो माधव गोस्वामी महाराज आज शुभ आविर्भाव दिवस हमारा किस भगवान कथा बोलवार जन आविष्ट कर পূজনীয় বৈষ্ণব বৃন্দ এবং শ্রদ্ধালু শ্রোতৃমণ্ডলী, আমি সবাইকে যথাযোগ্য অভিবাদন জানাই আজকে শুভ দিনে। আজকে বিষয় রূপ সনাতন দানের বৈশিষ্ট্য। রূপ সনাতন মহাপ্রভুর সেনাপতি গৌরহরি দুই বাহু বা দুই দক্ষিণ বাহু বলা যায়। অনেক দান জগতে আছে, দাতারও কোনো সীমা নাই আর গ্রহিতারও কোনো সীমা নাই। দাতা অন্নদাতা, বস্ত্রদাতা, কন্যাদাতা, হাসপাতাল দাতা, স্কুল কলেজ দাতা, এরকম অনন্ত প্রকারের দাতা জগতে দেখা যায় এবং তার গ্রহিতাও দেখা যায়, অনন্ত প্রকারের গ্রহিতা। কিন্তু বৈশিষ্ট্য বলতে গেলে তো একটু টাচ করতেই হবে স্বাভাবিক। তো এই যে দাতা যারা, এরা খানিকটা টেম্পোরারি রিলিফ দিতে পারে, সাময়িক কিছু আমাদেরকে দুঃখের হাত থেকে, অভাবের হাত থেকে মোচন করতে পারে, সাময়িক রিলিফ। আজ আপনি অন্ন দিলেন, পরবর্তীকালেতে আবার তার ক্ষুধা হল, আবার আপনার দরজায় সে হাত পাঠল। বস্ত্রদাতা ঠিক তাই, বিদ্যাদাতার বৈশিষ্ট্য কিছু আছে, কিন্তু বিদ্যা যে বিদ্যা জগতে দেখা যায় দান, তাতে হৃদয়টা মানে না, হৃদয়ের পরিপূর্ণতা আসে না, অসুরও হতে পারে। জাগতিক বিদ্যা আদি অপরাবিদ্যা বলে বলে, কিন্তু তাতে মানুষের চিরসুখ হয় না, নিত্য সুখের আশ্রয় নাই, উপাদান নাই। এরকম হাসপাতাল টাসপাতাল যাবতীয় দান, তার মধ্যে ওই সাময়িক খানিকটা সুখ দিতে পারে। এসব মেনাম হলেন টাইপ অফ এ আপনার সজ্জন দাতা বদান্য যাকে বলে, তাদের সংখ্যা আছে জগতে, কিন্তু এসব দেখে যখন সুখ হচ্ছে না, বিভিন্ন প্রকার অসুবিধাগ্রস্ত অবস্থার মধ্যে জীব কষ্ট পাচ্ছে, তখন পারমার্থিক দিক দিয়ে খানিকটা হাত বাড়ালেন বৌদ্ধগণ বা বুদ্ধদেব। জগতে সব ধর্মের ব্যাপার নিয়েও অনেক মারপিট কাট সব সময় লেগে রয়েছে, বর্তমান জগতেও তাই। ধর্মকে উড়িয়ে দেওয়াও যায় না, আর ধর্মকে রক্ষা করাও যায় না। অথচ ধর্ম ছাড়া জীবের জীবনও বাঁচে না, এমতাব মহাসংকট ব্যাপার সমস্ত বিশ্বেতে। এই ধর্মের নামেতে যত অত্যাচার হয়েছে, যত খুনাখুনি হয়েছে, যত প্রকার অশান্তি হয়েছে বা হচ্ছে, আমার মনে হয় খাড়াখাড়ি রাজনৈতিক বিভাগেতে সেরকম ধর্মের বাইরে হচ্ছে না এবং ভবিষ্যতেও ততটা হবে না। অথচ ধর্মটাকে উপেক্ষা করাও যায় না, চিন্তা করে দেখুন সমস্ত বিশ্বের কথা বলছি। কিন্তু এই ধর্মের যখন গ্লানি হয়, ভগবান আসেন আমাদের এই ভারতভূমিতে, একটা বৈশিষ্ট্যপূর্ণ ঘোষণা আছে ঋষিগণের শাস্ত্রে, যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদান মানব জান্য পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুঃখিতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। যুগে যুগে ভগবান আসেন, যখন এই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, ধর্ম সংরক্ষণের জন্যে, সাধুগণের প্রাণের জন্যে, অসুরের বিনাশের জন্যে ভগবান আবির্ভূত হন। এটা একমাত্র ভারতবর্ষের প্রকার ঘোষণা, ভারতীয় আধ্যাত্মিক কৃষ্টির ঘোষণা। সেই ঘোষণা অনুসারেতে যখন বৈদিক বিচারাদি নিয়েও খুব বেশি অত্যাচার শুরু হল, ধর্মের গ্লানি শুরু হল, অবিচার আদি সব আরম্ভ হল বৈদিক মন্ত্রের উচ্চারণের দ্বারা, বিবিধ প্রকার অকল্যাণ হতে থাকল, নরবলি পর্যন্ত শুরু হল, সেই অবস্থার মধ্যে কেন বেদ তো প্রতিষ্ঠিত বস্তু কিনা, তো তখন এই বেদকে আন্ডু করবার জন্যে, নাকচ করবার জন্য ভগবান বুদ্ধদেব এলেন। বুদ্ধদেব এসে বললেন বেদ কিছু না, অবদানের কথা বলছি, বৈশিষ্ট্যের দিকে আমি তাড়াতাড়ি যাব, বেশি কত যে একটু তাজ না করলে তো রূপসনাথনের বৈশিষ্ট্য বলা যায় না, মহাপুরুষ বৈশিষ্ট্য বলা যায় না। তখন বেদ আদি ছাত্র রুদ্ধ হয়ে গেল, বুদ্ধদেব প্রভাব ভগবান তো, ভগবান বুদ্ধ, সাক্ষসিংহ বুদ্ধের কথা বলছি না, ভগবান বুদ্ধদেব। তো সে ভগবান বুদ্ধের যে বিচারেতে নিন্দুষী যোগ্য বিধের অতি জাত সদয় হৃদয় দর্শিত পশুঘাতন কে সমধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরি। এই বলে আমাদের জয়দেব গোস্বামী বর্ণনা করেছেন শ্রীমন ভাগবতে বুদ্ধদেবের অবতারের কথা শিখেছেন, কিন্তু তিনি এসে বললেন আমি হে অশান্ত ভারতবাসী বা বিশ্ববাসী তোমাদেরকে আমি সুখ দিব, এ মেয়ে দাদি তোমাদেরকে সুখ দিতে পারবে না, যাগ যজ্ঞ ক্রিয়াকাণ্ড এসব মিথ্যা প্রবঞ্চনা মাত্র, তোমরা আমার কথা শুনো, এসব ভগবান ভগবান বলে কিছু নাই, তিনি বলছেন ভগবান ভগবান বলে কিছু নাই, বেশ বেশ যজ্ঞ যা যজ্ঞ ইত্যাদি এগুলো সব মিথ্যা, প্রত্যক্ষ দেখো প্রকৃতি হচ্ছে আমাদের কারণ, জড়বাদী জড়বাদ সামনা করলেন বুদ্ধদেব, জড়বাদ দুঃখ দুঃখ সমুত্থায় দুঃখ নিরোধ মার্গ, অহিংসা পরম ধর্ম, আত্মা টাত্মা বলে কিছু নাই, এর যেমন আধুনিক বিজ্ঞানীরা বলছে হাইড্রোজেন অক্সিজেনে মিলে জল হয়, সেরকম এই স্ত্রী পুরুষের সংযোগেতে একটা প্রাণী তৃতীয় বস্তু উৎপন্ন হয়, অপরস্পর আসম্ভূতম কি মন্য কাম হয়েছিল ভগবানও বলেছেন কৃষ্ণ গীতা, এর মধ্যে ভগবান ভগবান আর কি, যা আধুনিক জড় জগৎ বলছে, জড় শিক্ষিত লোক যারা বিজ্ঞানী এসব বলছে, কাজে প্রকৃতির থেকে একটা তৃতীয় পদার্থ দেখা যায়, সব প্রকৃতি গর্ভজাত, প্রকৃতির থেকে একটা তৃতীয় পদার্থ সেটা মন, আত্মা টাত্মা বলে কিছু নাই, মনের উদ্ভব হয়, মনঃসংস্কার ইন্দ্রিয়ানি প্রকৃতির স্থানিক পদ্ধতি, এটা সেকেন্ডারি জীব, সেকেন্ডারি জীব দ্বিতীয় পর্যায়ে গীতার মধ্যে, কিন্তু সেটাকে ওরা প্রথম ধরলেন, শুধু মোহিত করবার জন্য অসুরগণকে মোহিত করবার জন্য ওরা বেদের বিচার নিয়ে বিভিন্ন প্রকার অত্যাচার চালাচ্ছিল তাদেরকে মোহিত করবার জন্য, মন যতদিন মনটা আছে ততদিন তার বিভিন্ন প্রকারের ইচ্ছা ক্রিয়া সব অনুভূতি আছে, এবং তার জন্ম মৃত্যু আছে, এটুকু আবার স্বীকার করে গেল, আত্মার জন্ম মৃত্যুর কথা নয় সেটা পাল্টা দিয়ে গেছে, কিন্তু মন যতদিন আছে যতদিন ডিজায়ার্স আছে ততদিন তার জন্ম মৃত্যু হয়, প্রতিক্রিয়াশীল মন, কাজে প্রতিক্রিয়াটা স্তব্ধ করা দরকার, সেটা হচ্ছে অহিংসা পরম ধর্ম, এটা দ্বারা ধীরে ধীরে মনটা প্রকৃতিতে সাপ্তাহিক মিলে যাবে, প্রকৃতির থেকে উঠেছিলাম আমরা, মানে এই যে ব্যক্তিত্ব আজ দেখা যাচ্ছে এসব মন, মনের দ্বারাই দুঃখ দুঃখ সমুত্থায় দুঃখ নিরোধ মান, এটা হল বুদ্ধদেবের কি, তিনি বুদ্ধকে মোহিত করেছেন, আমরা বুদ্ধের পূজা করি কিন্তু বৌদ্ধ যারা বুদ্ধের ফলোয়ার যারা তাদের পূজা করি না, কাজে সেই যে বুদ্ধদেব, বুদ্ধদেব তখন এটা প্রচার করে অহিংসা পরম ধর্ম, যেটা বেদশাস্ত্রের তাৎপর্য যায় না, বেদশাস্ত্রের চরম চরম তাৎপর্য প্রেম, প্রেমেতে অহিংসা আদি কোনো স্থান নাই, অনেক উপরের মধ্যে, অথচ সেটা ভগবান বুদ্ধদেব এখানে সে প্রকাশ করলেন, অসুর তো অসুর মহান মূর্তি বুদ্ধ মূর্তি, কৃষ্ণের মোহিনী মূর্তি বিচার করা যাক, অসুরগণকে মোহিত করবার জন্য কৃষ্ণের মোহিনী মূর্তি, কাজেই সেই মূর্তি থেকে বল অসুর মোহন হয়েছে, দেবতাগণকে তিনি পক্ষপাত করেছেন, দেবতাগণের বৈদিক আনুগত্য থাকার ফলে সেখানে তাদের সেটা পক্ষপাতিত্ব হওয়াতে কোনো জগতের অকল্যাণ হয় নাই, কিন্তু অসুরগণকে মোহিত করা এটা খুব প্রয়োজন, খুব দরকার, আর জগতের অকল্যাণ হন। তো সেই বিচারেতে বুদ্ধদেব এ তার অবদান বৈশিষ্ট্যতে যে হাজার দাও, হাজার করো, হাজার কিছু করো, তাতে তোমার সুখ হবে না, মনটাকে তুমি স্তব্ধ করে দাও যেন আর তার জন্ম মৃত্যু না। এ নির্বাণ বলে বলে তাদের শব্দটা তারা ব্যবহার করেন বুদ্ধিস্টরা, নির্বাণ, মহানির্বাণ বা জড়বস্তুতে জড় নির্বাণ বা শুধু এর দ্বারা আর কষ্ট হবে না, এই তার বিচার। তাতে তিনি বললেন আমি তোমাদের এইভাবে তো উপকার করতে পারি, তোমরা অহিংসা পরম ধর্ম যাচন করো, তাতে তোমাদের আর জন্ম মৃত্যু হবে না, নির্বাণ লাভ। আচার্য শঙ্কর পরবর্তীকালে এলেন, তিনি বললেন বারে বা বড় মজার কথা, তো একটা ধুমনি করে গেলেন বুদ্ধদেব, সেখানেতে জ্বর কখনো চেতনের কারণ হয়, তিনি সমস্ত চরাচর চেতনের রাজ্য দেখা যাচ্ছে, তাতে কখনো জ্বরকে কারণ করে গেলেন, জড়বাদী বৌদ্ধ গালি দিতে আরম্ভ করলেন, তিনি বললেন না হে জীব জগৎ, তোমাদের এতে কখনো মঙ্গল হবে না, অশুভ হবে, তোমরা বস্তুপক্ষে জ্বরের থেকে উদ্ভূত নও, লাইফ কামস ফ্রম লাইফ, চেতনের থেকে চেতনের আবির্ভাব হয়, জ্বরের থেকে জ্বর মানে যেখানে ইচ্ছা ক্রিয়া অনুভূতি কিছু নাই তাকে বলে জ্বর, তার থেকে চেতন উদ্ভূতি করে। তিনি তার দর্শন দিয়ে ফিলোসফি দিয়ে বুঝালেন দেখো ব্রহ্ম কারণবা চেতন কারণবা, চেতনই হচ্ছে কারণ, এবং সর্বময় চৈতন্যময় বস্তুকে বেদ তাকে বলছেন ব্রহ্ম, তিনি ব্রহ্মবাদ স্থাপনা করলেন, সময়বাদ, কাজে ব্রহ্মবাদে এই জড়বাদ তিনি খণ্ডন করে গেলেন, জড় বেদবাদ মানে ব্রহ্মবাদ মানে বেদ স্থাপনা করলেন আচার্য শঙ্কর, বেদ স্থাপনা করে অনন্ত জীবজগতের একটা উপকার করবার যত্ন করলেন, চেষ্টা করলেন, প্রচণ্ড বৌদ্ধবাদে যাও, এটাও জড়বাদের বাবা, জড়বাদের নিচের জিনিস না, খারাপই, তথাপি বেদটাকে স্থাপনা করলেন। এই ভিত্তিতে বেদের যে সমস্ত বিভাগ উপনিষদ আদি এবং ভাগবত গীতা আদি যাবতীয় মহাভারত আদি সব স্থাপনা হল, তাতে বিচার পাওয়া গেল এই প্রথম বেদটাকে উড়িয়ে দিয়ে চলে গেলে আর কিছুই জীবাত্মার কোনো খাদ্য থাকে না, যদিও বেটার লেট দেন নেভার, বৌদ্ধের বিচারটা তো একবারে নাস্তি হয়ে গেছিল, নাস্তিবাদ মানে নাস্তিকবাদ হয়ে গেছে, তো আচার্য শঙ্কর সেটাকে স্থাপনা করলেন আস্তিকবাদেতে, কিন্তু আস্তিকবাদ মানে ভগবান বলতে তিনি ব্রহ্ম বললেন, চরম কারণ যে ভগবান মানে ব্রহ্ম, ব্রহ্ম নিরাকার নির্বিশেষ নিঃশক্তি নিরঞ্জন তার বিচারে, এবং জীব ঈশ্বর আদি তিনি স্বীকার করেছেন, জীব ঈশ্বর ওই ব্রহ্মেরই উপাধি, বস্তুতপক্ষে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, কাজে এই উপাধিক দিকটা যখন চলে যায় তখন এক নির্বিশেষ নিরাকার ব্রহ্ম অনুভূতি মাত্র বিদ্যমান থাকে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই মনে আপন, জগৎ আমি যা দেখছ এসব মিথ্যা, এই বলে একটা শ্লোক বাক্য খানিকটা দিলেন। জীবের একটা চিত্তের মধ্যে একটা প্রশস্তি অল্প বিস্তর আনয়ন করলেন ব্রহ্মবাদে। ও যে বললেন তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম সব ব্রহ্ম, কাজে এটাও জীবের কোনো প্রগতি হল না, জীবের স্বরূপটা তিনি নির্ণয় করলেন না। মহাপ্রভু খুব গালি দিলেন, এক হাতেতে প্রণাম করলেন তার লীলাতে মহাপ্রভু, যে বেদনা মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক আর বেদাশ্রয়া নাস্তিক কবার বৌদ্ধকে উঠে। মহাপ্রভু আচার্য শঙ্করকে প্রণামও করলেন, শঙ্কর শঙ্কর সাক্ষাৎ সং নমামি পুনঃ পুনঃ, কেন তিনি বেদ থেকে স্থাপনা করলেন, মামুলি ব্যাপার না। সমস্ত ভারতবর্ষ বৌদ্ধবাদী ছেড়ে গেছিল নাস্তিকবাদী দিয়ে, তাকে মারপিট করে বিচার আদির দ্বারা পরাস্ত করে সৈন্য টৈন্য তৈরি করে বৌদ্ধবাদ থেকে দূরস্থ করে দিলেন। চীন, জাপান, জাভা, সুমাত্রা, থাইল্যান্ড, টাইল্যান্ড এই অঞ্চলে গিয়ে, যদিও অরিজিন এখানে ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষতে বৌদ্ধের কোনো স্থান ছিল না আচার্য শঙ্করের। কিন্তু শঙ্কর যেভাবে যে বেদ প্রচার করলেন তার দ্বারা মানুষ আবার পূজা পদ্ধতি করতে লাগলো। এই এনসাইক্লোপিডিয়া অনাধিকার দেবস চলছে যেটা লাগলো ধর্মের ব্যাপারে। খুব ধূর ধীর ধীর মস্তিষ্কে যদি আমরা ধর্মের বিচার গ্রহণ না করি তাহলে আমরাও পার পাব না, যে কোনো ফাঁদে পড়ে যাব, ওই ব্রহ্মবাদে পড়ে যাব। সেই সব চেলা বহু আছে ব্রহ্মকাণ্ডে মায়ার ফাঁদে বলবো আর চেলা জগতে বহু। যাই হোক, সেই যে ব্রহ্মবাদের পর তখন আচার্য শঙ্করের কথাবার্তা পরবর্তীকালেতে রামানুজ, মধ্যস্বামী, নিম্বাদিত্য, বিষ্ণুস্বামী, এসব চার বড় বড় সম্প্রদায়, এরা সব প্রাচীন সম্প্রদায়, এরা সব মধ্যযুগীয় আচার্যের কার্য করেছেন, কিন্তু অরিজিন হচ্ছে সব ভগবান হরি। ব্রহ্মাকে যেমন তিনি দিলেন ব্রহ্মার থেকে, ব্রহ্মার থেকে মধ্য আমাদের যে স্কুল অফ থট যেটা মোটামুটি অল্প বিস্তর, যে মধ্যস্বামী আমরা বলি ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায় আমাদের সম্প্রদায় না, চার সম্প্রদায়ের অন্যতম, সেখানে যে ব্রহ্মা ভগবানের কাছ থেকে পেলেন মন্ত্র, আদি জীব তিনি সৃষ্টির এবং মায়াদ ব্রহ্মণে প্রোক্তা ভগবান বললেন। এই কালেতে সব ধর্ম টর্ম নষ্ট হয়ে যায় ব্রহ্মা, কিন্তু আমি সেটাকে আবার প্রবর্তন করি, তুমি এই মন্ত্র নাও। কালের নষ্টা বাণীয় প্রলয়ে বেদয় বাণী সুখী সংগীতা মায়াদ ব্রহ্মণে প্রোক্তা ধর্মং যুদ্ধমদাত্মকম, আমি প্রথম ব্রহ্মাকে বলি যাবান অহম যত ভাব যদরূপ গুণকর্মক তদৈব তত্ত্ববিজ্ঞান অস্তিতে মদ অনুগ্রহ, আমার অনুগ্রহে এই সমস্ত তোমার হৃদয়েতে স্ফুরণ হোক। এই যে মৌলিক বুদ্ধি, এই কোথায় দুনিয়ার লোক আমার গুরুর কোনো গুরু নাই, আমার গুরু সব গুরুবাদ একটা প্রচার চলছে জগতে, নন গুরুবাদের প্রচার, কত্তা ভজা ইত্যাদি বলে গালি দিয়েছে, এসব নন। কাজে এই সমস্ত কখন হতে পারে না, ধর্মের যেটা ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবান নিজে তার মৌলিক যে জ্ঞানটা তার অনুগত জনকে দেন প্রথম ব্রহ্মাকে দিয়েছেন। এইভাবে যে চার সম্প্রদায়েতে জ্ঞানটা ভগবানের কাছ থেকে আসছে এটা আমাদের জগৎগুরু বেদব্যাসের ফাইন্ডিং। অত কলৌ চত্বার সম্প্রদায়ন ভবিষ্যন্তি শ্রী ব্রহ্মরুদ্র সনকা ক্ষিতি পাবনা, এই চার সম্প্রদায়ের থেকে আমরা মৌলিকভাবে ভগবানের কিছু কথা জগতে বিস্তার পাই। এবং পরবর্তীকালেতে মধ্যস্বামী ওই শঙ্করের কথাগুলোকে যেভাবে যেখানে তার ব্রহ্মবাদের মধ্যে অসুবিধা ছিল, ফুটো ছিল, সেগুলোকে তিনি নিরস্ত করলেন। নিরস্ত করে তিনি দ্বৈতবাদ স্থাপনা করলেন। আপনার সাবজেক্ট সুন্দর, কিন্তু সময় না হলে তো বলা যায় না। রূপ সনাতনের অবদান বৈশিষ্ট্য, মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য 15 মিনিটে বলার কথা যায় না। যদি সময় হয়ে থাকে তাহলে তো আমি ছাড়তে পারতাম, যদি আরো অন্তত 10 মিনিট পাই একটু কথা বলতে। সময় কি আমার? হ্যাঁ, রামানুজের আপনার মধ্যের যে কথা, তিনি বললেন যে চরম কারণ, তিনিও স্বীকার করলেন ব্রহ্ম কারণ, চেতন কারণ বস্তু, কিন্তু তার মধ্যে যে কোনো বস্তু জগতে দেখা যায় সাধারণ পরিবৃত্তমান জগতে, শক্তি ছাড়া বস্তুর কোনো পরিচয় হয় না। আগুন বলুন, জল বলুন, যে কোনো বস্তু, যেটাকে আপনি বস্তু বলে বলেন, শক্তির দ্বারা তার তৈরি। আগুন কি করে বুঝব? দায়িকা, শক্তির দ্বারা তৈরি। জল কি করে বুঝব? শক্তির দ্বারা, সৈত্য শক্তির দ্বারা পরিচয়। কাজে সেই যে পরিচয় শক্তির পরিচয়, তাহলে চরম বস্তু ব্রহ্ম বস্তু, তাতে তোমার শক্তি নাই বলছো, হে শঙ্কর খুব গালি দিয়েছে। শত মায়াবাদ শত দূষণী যে গালি, এক শতটা দোষ দেখিয়ে গালি দিয়েছে। এবং তোমার প্রচারটা অবৈধ প্রচার। তারপরে সে মধ্যস্বামী যে প্রচার করলেন দ্বৈতবাদ, ভগবান এবং তার যে সমস্ত সৃষ্ট বস্তু তারা কখনো এক নয়, সব শক্তি বস্তুর থেকে শক্তি নিশ্চিত হয়, এবং নিশ্চিত বস্তু কখনো বস্তুর সঙ্গে সমকক্ষা দিতে পারে না, সব অধীন, তার অধীন তদধীন, জীবে জীবে ভেদ, জড়ে জড়ে ভেদ, জীবে জড়ে ভেদ, জড়ে জড়ে ভেদ, ঈশ্বরে জীবে ভেদ, ঈশ্বরে জড়ে ভেদ, এই ভেদ বাদ প্রচার করল পঞ্চভেদ। রামানুজ স্বামী পরবর্তীকালে এসে তিনি বললেন, না রামানুজ স্বামী আগে এই সম্বন্ধে মত তৈরি আছে, রামানুজ স্বামীরও আগে কথা বল, যাই হোক উভয়ে তিনি বললেন কোয়ালিফাইড মনিজিম, মনিজিম ঠিক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এই যে মনিজিম, তার মধ্যে কিন্তু কোয়ালিফাইড মনিজিম, বিশিষ্ট অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ তো নিশ্চয়ই, কিন্তু তার মধ্যে বিশেষতা আছে, তিনিও শক্তি স্বীকার করে যাবেন। এবং এইরকম ভারতে বিষ্ণু স্বামী নিম্বাদিত্য সকলেই বস্তু স্বীকার করলেন ব্রহ্ম, কিন্তু ব্রহ্ম তার যে ডেরিভেটিভ মিনিং বৃহত্তাদ সিংহনত্তাদ চৈতী ব্রহ্ম, যিনি সব থেকে বড় এবং যিনি পালন করেন, বৃঙ্গন শব্দের অর্থ বর্ষণ পালন, কাজে তার পাল্য বস্তু রয়েছে, কাজে এই জগৎ আদি সব তার পাল্য, জীবাদি তার পাল্য, না হলে ব্রহ্ম শব্দ নিষ্পন্ন হয় না। কাজে এইভাবে যে তারা একটা ভক্তি স্থাপনা করলেন, যদি আমি আমি যে পাল্য তার থেকে বস্তুর থেকে উচ্ছিষ্ঠিত নিঃসৃত যে জীব আমি, আমি যদি বস্তুর সম্পর্ক না রাখি, সঙ্গে সম্বন্ধ না রাখি, আমি এক্সটিং হয়ে যাব, আমি ন হয়ে যাব, আমার কোনো মূল্য নাই যদি আমি ভগবানের আরাধনা না করি, সংসার করো না করো এটা কম্পালসারি না, কিন্তু হে জীব যদি তোমার এক্সিস্টেন্স সংরক্ষণ করতে চাও তাহলে তোমার ভগবানের আরাধনা করতেই হবে, ব্রহ্মবস্তুর আরাধনা করতেই হবে, তাহলে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আচ্ছা, পরবর্তীকালে এদেরও কথাবার্তার মধ্যে কিছু কিছু ডিফেক্ট আছে। ডিফেক্ট মানে আমার দৃশ্যতা মাফ করবেন, ডিফেক্ট মানে কিছু কিছু গোপন করে রেখেছে, সবটা বলেন নাই, তার পরিপূর্ণ দিকটা চৈতন্য দেব এসে বললেন। চৈতন্য দেব বললেন গীতা ভাগবত বেদ উপনিষদ সব সমাহার করে শ্রীমদ ভাগবতের বিচার দিয়ে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ব্রহ্মবস্তু বলতে একটা খুঁটে ব্যাপার না, তিনি হচ্ছেন যে সর্বকারণ কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, এবং তিনি হচ্ছেন কৃষ্ণ। পরিষ্কার ভাবে জগৎগুরু বেদব্যাস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে পর শান্তি লাভ করেছেন। কাজে সেই যে ব্রহ্মবাদ তার মধ্যে কৃষ্ণ কৃষ্ণই তো স্মরণ শব্দটা চৈতন্যদেবের পরিভাষার মধ্যে রূপ সনাতন আদি সব স্থাপনা করে গেছে। এবং বড় রসময় অখিল রথামৃত মূর্তি, অখিল রথামৃত মূর্তি বলতে বেদ যাকে বলছেন তিনি হচ্ছেন কৃষ্ণ, পরিষ্কার ভাবে স্থাপনা করেছেন। যাই হোক, সেই কৃষ্ণই তো স্মরণ, এটা হচ্ছে যে আমাদের অবদান বলছি। নারায়ণই তত্ত্ব স্মরণ বা সীতারামই তত্ত্ব স্মরণ বা অন্যান্য যে কলা অংশ যেসব আছে তাকে স্মরণতার দিকটা না বলে মহাপ্রভু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই বিচারেতে শ্রীকৃষ্ণই তো স্মরণ এটা স্থাপনা করলেন। যারা আমার প্রতি স্নেহ যদি থাকে সবার তার কৃষ্ণ বিনা অন্য কিছু না বলিও না বলাবে আর ইহা হইতে সর্বসৃষ্টি হইবে সবার। যারা যত প্রকারের গ্রাহক আছেন শান্ত শাস্ত্র সভ্য বাৎসল্য মধুর আদি ভেদেতে সকলেই কৃষ্ণ সম্বন্ধেতে তাদের আশ্রয় লাভ করতে পারে, সীতারাম আশ্রয়েতে লাভ করতে পারেন না। সর্বপ্রকার সম্বন্ধ সিদ্ধ হয় না সীতারামের, সর্বপ্রকার সম্বন্ধ সিদ্ধ হয় না লক্ষ্মীনারায়ণের। যদিও তত্ত্ব সিদ্ধান্ত তত্ত্ব ভেদে দিই শ্রীকৃষ্ণ স্বরূপ হয়েও রথের উৎকৃষ্ট যে কৃষ্ণ রূপমেধা রথস্থিতি, যদিও একটা তত্ত্ব নারায়ণ কলা সন্তা ভজন্তি ধনসুই হব এসব বলেছেন, কিন্তু যদি চরম সুখ লাভ করতে পারেন চান সর্বসম্বন্ধের যেটা আপনি আশ্রয় জগতে খোঁজ করছেন সবসময় মিসিং বলে বোধ হচ্ছে সেই সমস্ত মিসিংটা সব পাওয়া যাবে কৃষ্ণ এই শব্দটি কৃষ্ণ সম্বন্ধেতে। কৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধিত করে আমাদের রূপ সনাতন গোস্বামী প্রভু এরা রূপ রূপ মানে মহাপ্রভুর রূপ দ্বিতীয় রূপ মহাপ্রভুই, কাজে তিনি সেখান থেকে তার যে মহাপ্রভুর হৃদয়টা তিনিও সেখানে সঞ্চার করলেন রূপ গোস্বামীতে। এই জন্য যাবতীয় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সব রূপানুগ এবং সব রথময় পরমার্থ কখনো শুষ্কতায় পর্যবসিত হয় না, রথেতে পরিবর্তিত হয় আনন্দেতে আনন্দময় ব্যাপার। কাজে সেই রথময় বস্তু যে ভগবান কৃষ্ণ তাদিকে তিনি যেভাবে অনর্পিত জল যে প্রেম রূপ সনাতন তাদের সন্দর্ভাদির মধ্যে দান করে গেলেন যেটা জগতে আনপ্যারালাল একদম উচ্চ পর্যায়ের রথশাস্ত্র রূপ সনাতনের রথাস্ত্রকে অতিক্রম করবার মতো কারো ভৃষ্টতা নাই আজ। কাজে সেই রূপ সনাতনের অবদান বৈশিষ্ট্যতে আমরা সর্বতভাবে প্রদীপ এবং আমরা প্রার্থনা করি তাদের চরণ কমলকে আমাদেরকে কিছু কিছু তাদের অনুভব করাও, আমরা তাদের দাদানো দান আমরা তাদেরকে জানতে চাই আমরা বুঝতে চাই।
लौकिक जगत में तो शब्दों का अनुसरण अर्थ करते हैं, किंतु जब विद्वान बोलते हैं तो अर्थों का अनुसरण शब्द को करना पड़ता। विद्वान यथार्थ में कम समय में गागर में सागर भर देते हैं। अतः मेरा समस्त विद्वत महानुभावों से पुनः एक बार अनुरोध है कि समय का परित्याग करते हुए 15 से 20 मिनट के अंतर्गत अपने वक्तव्य को विराम दें। आओ मैं सीधा हूं वृंदावन के परम उद्भट विद्वान जो आज लौकिक जगत से तो हमारे मध्य में नहीं है, जो आज लौकिक रूपों में हमारे मध्य में उपस्थित नहीं है, किंतु आज भी उनका नाम हमारे मध्य में श्री नृसिंह वल्लभ जी गोस्वामी, आज उन्हीं के सुपुत्र परम विद्वान श्री कुंज वल्लभ जी गोस्वामी महाराज हमारे मध्य में पधारे हैं। हम उनसे ज्यादा अनुरोध करते हैं कि वे भी इस विषय पर प्रकाश कर
श्रीमन्मदन गोपालं विन्दारण्यपुरन्दरं श्रीगोविन्दं प्रपद्येऽहं रूपस्तनातनश्चैव रघुनाथयुग तथा जीवगोपालभक्तौ च गोस्वामिनो जयन्ति सन्नां गोस्वामिना नेतां वन्दे शरणपङ्कजान् यत्कृपानाशयस्यास्तु विघ्नानि सफलानि वै पन्थाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। परम पूजनीय परम श्रद्धेय आज के इस महासभा के अध्यक्ष महोदय, वंदनीय स्वामी जीवन समवेद विश्वज तथा वृंदावन राशिगण, मुझे आदेश मिला है हिंदी में बोलने के लिए और मैं अपना सौभाग्य समझता हूँ कि आज इस महान आयोजन में इस धर्मसभा में आप लोगों के समक्ष उपस्थित होकर के आप सभी आचार्य वैष्णव तथा भजनानुरागी वृंदावन वासियों के आशीर्वाद ग्रहण करने के लिए आशीर्वाद ग्रहण करने तथा उनसे अपने जीवन में प्रेरणा लेने के लिए मैं यहाँ कुछ निवेदन करने का साहस कर रहा हूँ। यह धर्म सभा है और जो अभिभाषण का विषय है वो भी बड़ा ही सुंदर है। हमारे श्री चैतन्य महाप्रभु जी के संप्रदाय में जो श्री रूप गोस्वामी तथा श्री सनातन गोस्वामी का जो नाम हम लोग ग्रहण करते हैं उन्हीं के विषय में कुछ बोलने का मुझे अवसर मिला है। श्री नरोत्तम दास जी ठाकुर महाशय वंदना करते हैं, जय गुरु सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ एक छय गोसाइन परिचिति चरण अंतर जहाँ बोलते विघ्ननाथ अभीष्ट पुरण वंदना की है छह गोस्वामियों की। और सबसे पहले नाम देते हैं श्री रूप तथा श्री सनातन गोस्वामी की और इस प्रकार छह गोस्वामियों की वो वंदना करते हैं जिनको कि उन्होंने अपने शिक्षा गुरु के रूप में वर्ण किया है। इच्छा गोसाई शिक्षा गुरु दिया मान वैसे गोस्वामियों की श्रृंखला में बहुत से आचार्य हैं अष्ट गोस्वामी मानते हैं जिसमें श्री लोकनाथ गोस्वामी तथा भूगर्भ गोस्वामी पाठ का भी नाम सम्मिलित किया जाता है और कुछ विद्वान तो नव गोस्वामी के नाम से ही संस्मरण करते हैं जिसमें श्रीपाद कृष्णदास कविराज गोस्वामी जी का नाम भी जोड़ दिया जाता है। तो हमारा जो भक्ति राज्य है, प्रेम भक्ति राज्य के महान सम्राट श्री चैतन्य महाप्रभु, उनके ये नवरत्न है, ये नव गोस्वामी पाद जिनके बारे में अभी आपको बताया कि रूप सनातन आदि। तो रूप और सनातन का ही नाम विशेष रूप से क्यों दिया जाता है, स्पष्ट है गोस्वामीगण सभी अपनी महत्ता में कोई किसी से कम नहीं, परम पूज्य है, परम वंदनीय है। लेकिन श्री मन महाप्रभु जी के जितने पार्षद और भक्तवृंद हैं उन सभी के मुखारविंद में रूप सनातन का नाम उस समय से ही जो है उच्चरित होता रहा है। श्रीमन महाप्रभु, श्रीमन महाप्रभु जी के जितने भी भक्तवृंद हैं, श्रीमन महाप्रभु बड़ो बड़ो भक्त मात्र रूप सनातन कृपा रूप में पात्र कहा गया है। सभी भक्तवृंदों में श्री रूप पाद और श्री गोस्वामी सनातन गोस्वामी पाद जो है परम कृपा और परम गौरव के पात्र हैं। कलयुग पावना अवतार श्री श्रीमन महाप्रभु जी के परम प्रिय तथा परम कृपा के पात्र जो हैं और उनके भक्तवृंदों के जो परम गौरव के पात्र हैं श्री रूप और श्री सनातन। कारण